আর লিসেনিং স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।
সেরাতে সকাল সকাল শুতে যাবার জন্য তৈরি হলো তিন কিশোর। সারাদিন ডোবাডুবি করেছে, ভীষণ ক্লান্ত মুসা আর রবিন, চোখ জড়িয়ে আসছে ঘুম। কিশোরের অসুখ আরো বেড়েছে, নাক দিয়ে পানি গড়াচ্ছে, হাঁচি চলছে একের পর এক। মিসেস ওয়েলটনের বোর্ডিং হাউসে ছেলেদের সঙ্গেই রাতের খাবার খেয়েছেন মিস্টার রাফাতামান, এখন ফিরে যাবেন কঙ্কাল দ্বীপে, অনেক কাজ পড়ে আছে। ঝাঝালো কণ্ঠে মুসার বাবা বলল,
নাগরদোলার ভূতের গল্প সারা শহরে ছড়িয়ে পড়েছে। জিম শহরে গিয়ে বলে এসেছে গতরাতে সেই নাগরদোলা ঘুরিয়েছিল, কিন্তু কেউই বিশ্বাস করতে চায় না। গার্ড জোগাড় করতে পারেনি, কাজের লোকও আসেনি। দেখি যাই, যদি কাঠমিস্ত্রি জোগাড় করতে পারি।
নিজেদের ঘরে এসে ঢুকল ছেলেরা, ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখা হয়ে গিয়েছে মোহরটা। আরেকবার বের করল মুসা, হাতে নিয়ে ওজন আন্দাজ করল, আঙুল দিয়ে ছুঁয়ে ধারগুলো পরীক্ষা করল, আর লেখাগুলো দেখল। কোথায় রাখবে এটা? জামার পকেটে? না, পড়ে যেতে পারে। তারপর রেখে দিল বালিশের তলায়। বিছানায় উঠে শুয়ে পড়ল। রবিন আর কিশোর আগেই শুয়ে পড়েছে। সকালে মিসেস ওয়েলটনের ডাকে ঘুম ভাঙল তিন গোয়েন্দার। দরজার বাইরে থেকে ডাকছে বাড়িওয়ালি,
ছেলেরা ওঠো, নাস্তা তৈরি, মুসা তোমার বাবা এসেছেন, জলদি এসো।
তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল তিন কিশোর, নেমে এলো একতলায়। মিস্টার আমান বসে আছেন, ছেলেদেরকে দেখে বললেন,
এই যে এসেছে।
একটা কথা বলতে এসেছি, আজ তোমাদের ব্যবস্থা তোমাদেরকেই করে নিতে হবে, আমি খুব ব্যস্ত থাকব, জোসেফও সঙ্গে যেতে পারবে না, কোথাও যেতে চাইলে নিজেরাই যেও। আর কিশোর, তোমার শরীর কেমন এখন?
ভালো না, সরি, চেপে রাখতে পারিনি।
সত্যি খারাপ। আর তুমি ওদের সঙ্গে আজ বেরিও না, ঘরেই থাকো দু একদিন। ডক্টর রোজারকে ফোন করে দিচ্ছি, খুব ভালো মানুষ, আমার বন্ধু, স্কেলেটন দ্বীপের মালিক, ওকে একবার গিয়ে দেখিয়ে এসো।
বসে পড়ল ছেলেরা, নাস্তা দিয়ে গেল মিসেস ওয়েলটন, ফোনের কাছে উঠে গেলেন মিস্টার আমান। ফিরে এসে জানালেন দুপুর নাগাদ কয়েক মিনিটের জন্য সময় দিতে পারবেন ডাক্তার রোজার। একটা কাগজে ডাক্তারের নাম ঠিকানা লিখে দিয়ে বেরিয়ে গেলেন।
ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল কিশোর, তুমি বেরোতে পারবে না, ভাবছিলাম মোটর বোটটা নিয়ে আমরা একাই যাব।
কি আর করব, যাক গে, ভালোই হলো ভাবার সুযোগ পেলাম।
নিজের জন্য করুণা হচ্ছে, কিন্তু প্রকাশ করতে চায় না।
অনেক কিছুই ভাবার আছে, এই কঙ্কাল দ্বীপের কথাই ধরো না, কিছু একটা রহস্য আছে ওটার, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না।
কি রহস্যের কথা বলছো?
জিজ্ঞেস করলো মিসেস ওয়েলটন। বড় এক প্লেট কেক নিয়ে এসে ফিরেছে।
স্কেলিটন আইল্যান্ড।
স্কেলিটন আইল্যান্ড, ওই ভয়ানক জায়গাটা? জানো, পরশু রাতেও স্যালি ফ্যারিংটনের ভূত নাগরদোলায় চড়েছে।
জানি,
শান্ত গলায় জবাব দিল কিশোর পাশা।
আসলে কি ঘটেছিল তাও জানি, ভূতফুত কিচ্ছু না। এতেই বোঝা যায় লোকের বিশ্বাস ভাঙানো কত কঠিন।
জানালায় টোকার শব্দ হল, একই সঙ্গে সেদিকে ঘুরে গেল তিন জোড়া চোখ। রোদে পোড়া একটা মুখ, উজ্জ্বল কালো এক জোড়া চোখ চেয়ে আছে ওদের দিকে। পাপালো হারকুস।
কে পাপু?
চাপা গলায় বলে উঠল রবিন, উঠে দ্রুত এগিয়ে গেল জানালার দিকে। পাপু এখন গুপ্তধন খুঁজতে যাচ্ছে। রবিন যাবে কিনা জিজ্ঞেস করতেই পুলকিত হয়ে গেল, কিন্তু কিশোর অসুস্থ মনে পড়তেই আবার চুপসে গেল। মুসাকে সঙ্গে নিয়ে যাবার কথা বলে দুপুরের সাজ সরঞ্জাম নিয়ে আসতে বলল। তারপর পাপু চলে গেল। ফিরে এলো রবিন। পাপালুর সঙ্গে কি কথা হয়েছে তা জানালো দুই বন্ধুকে।
দারুণ, হয়তো আরো মোহর খুঁজে পাবো। চলো চলো, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি।
যাচ্ছি, কিন্তু কিশোর যে যেতে পারছে না এটার জন্য খুব খারাপ লাগছে।
কিশোরের চেহারা দেখে বোঝা যাচ্ছে তারও খুব খারাপ লাগছে, কিন্তু মুখে প্রকাশ করছে না।
আমি পারছি না তাতে কি, তোমরা যাও, অশোকের সঙ্গে তো আর কোনো কথা নেই।
লাঞ্চের সময় ফিরে আসবো আমরা।
বেরিয়ে গেল মুসা, পেছনে রবিন। দ্রুত জেটির দিকে এগিয়ে চলল দুজনেই। পুরনো ভাঙা চোরা জেটির পাশে নৌকা নিয়ে অপেক্ষা করছে পাপালো। দুই বন্ধুকে দেখেই হাত তুলে ডাকল। নৌকায় উঠল দুই গোয়েন্দা। নৌকা ছাড়ল পাপালো। গুপ্তধনের খোঁজে চলল তিন কিশোর। এদিকে বন্ধুদেরকে বেরিয়ে যেতে দেখল কিশোর, একটা দীর্ঘশ্বাস ফেলল, চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়াল। স্কেলেটন আইল্যান্ডের উপর লেখা ফিচারটা আরেকবার খুঁটিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে শোবার ঘরে ঢুকে পড়ল। বিছানা গোছগাছ করেছেন মিসেস ওয়েলটন। মুসার বালিশটা টান দিয়ে সরিয়ে স্থির হয়ে গেল।
আরে, সোনার মোহর, এটা এলো কোত্থেকে? তোমরা খুঁজে পেয়েছ না স্কেলিটন আইল্যান্ডে?
মুসা পেয়েছে।
স্কেলিটন আইল্যান্ডে পেয়েছ তো?
না, উপসাগরে, দ্বীপ থেকে অনেক দূরে।
তাচ্ছব কাণ্ড, প্রথম দিন পানিতে ডুব দিয়ে মোহর পেয়ে গেল।
ভ্রু কুচকে তাকালো কিশোরের দিকে।
লোকের ধারণা শুটিং ফুটিং কিছু না, আসলে দলটা মোহর খুঁজতে এসেছে, ক্যাম্প করেছে দ্বীপে। কোনোভাবে ওরা ক্যাপ্টেন ওয়ানিয়ারের আসল ম্যাপটা পেয়ে গেছে।
সেজন্যই কি বিরক্ত করা হচ্ছে সিনেমা কোম্পানিকে? কেউ হয়তো চাইছে কোম্পানি দ্বীপ থেকে চলে যাক। কিন্তু মিসেস ওয়েলটন, সত্যি বলছি, কোনো ম্যাপ নেই কোম্পানির কাছে। ওরা গুপ্তধন খুঁজতে আসেনি, ছবি তুলতে এসেছে। আপনার এখানে অনেকেই আসে, তাদের ভুল বিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করবেন।
তা করব, কিন্তু আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। একবার কোনো কথা ওদের মাথায় ঢুকলে আর সহজে বেরোতে চায় না।
হ্যাঁ, এই যেমন নাগরদোলার ভূতের কথাও বেরোতে চাইছে না। আচ্ছা, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, জবাব দেবেন। সারা জীবন এখানেই বাস আপনার, এখানকার অনেক কিছুই জানেন।
যা জানি নিশ্চয়ই বলবো। ঘরটা গুছিয়ে নেই, নিচেও কয়েকটা কাজ আছে। তুমিও নিচে চলে এসো, কফি খেতে খেতে কথা বলবো।
ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি আসুন।
রবিনের ব্যাগ থেকে ম্যাগাজিনটা বের করে নিল, তারপর ড্রয়িং রুমে এসে বসল কিশোর। পড়ায় মন দিল। কাজ সেরে এলো মিসেস ওয়েলটন, হাতে দু কাপ কফি। ম্যাগাজিনটা বন্ধ করে পাশে রেখে দিল কিশোর পাশা। হাত বাড়িয়ে এক কাপ চা তুলে নিল। আরেকটা সোফায় বসে পড়ল মিসেস ওয়েলটন।
হ্যাঁ, এবার বলো কি বলতে চাও।
ওই স্কেলিটন আইল্যান্ড, প্রথমে বলুন ওটা ভুতুরে হলো কি করে?
জানা আছে তার, তবুও স্থানীয় একজনের মুখে সে শুনতে চাই। খুলে বলল সব কিছু মিসেস ওয়েলটন। ফিচারে লেখা তথ্যের সঙ্গে তার কথা হুবহু মিলে গেল। একটা কথা জানা গেল যেটা লেখা নেই, প্লেজার পার্ক পরিত্যক্ত হবার অনেক বছর পর আবার দেখা দিতে শুরু করেছে স্যালির প্রেতাত্মা। বেশ ঘন ঘন দেখা যাচ্ছে ইদানিং।
জেলেরা যা দেখেছে তাদেরকে কতখানি বিশ্বাস করা যায়
তা সঠিক বলা মুশকিল। তিলকে তাল করার অভ্যাস আছে জেলেদের, তবে ওই তিলটা থাকতেই হবে। আরেকটা ব্যাপার, স্কেলিটন আইল্যান্ডে ভূত আছে, শুধু শুধু বানিয়ে বলতে যাবে কেন ওরা?
কেন বলতে যাবে কোনো ধারণা কিশোরের নেই, তবে জেলেরা পুরোপুরি মিথ্যে কথা বলছে এটাও ঠিক বিশ্বাস হচ্ছে না তার।
ঠিক কবছর আগে থেকে দেখা দিতে শুরু করেছে স্যালি ফ্যারিংটনের ভূত?
সঠিক বলতে পারবো না, তবে দুই তিন বছর আগে থেকে। সিনেমা কোম্পানি এলো, ক্যাম্প করলো দ্বীপে, চুরি যেতে লাগলো তাতে জিনিসপত্র, কিন্তু চোর ধরা পড়ল না। জিনিসপত্রগুলো যেন ভূতে নিয়ে যায়, একেবারে গায়েব। না, কিছু একটা রহস্য আছে দ্বীপটায়, কিন্তু কি সেটা বলতে পারবো না।
কিশোরের দিকে তাকালো বাড়িওয়ালি। কিশোর ও মিসেস ওয়েলটনের সঙ্গে একমত, কিছু একটা রহস্য আছেই কঙ্কাল দ্বীপে, কিন্তু কি সে রহস্য? চমৎকার হাওয়া, ফুলে উঠেছে পাল, তরতর করে এগোচ্ছে ছোট্ট নৌকা। আশেপাশে কোনো নৌকা বা কোনো জাহাজ নেই, অনেক দূরে দক্ষিণ দিগন্তে কয়েকটা কালো বস্তু, সম্ভবত মাছ ধরা নৌকা। কঙ্কাল দ্বীপের জেটিতে এসে নৌকা বাঁধলো পাপালো। রবিন আর মুসার অনুরোধ, ডুবুরির সাজ সরঞ্জাম ওরা নিয়ে তবেই নামবে, তবে আগে জোসেফ গ্রাহামের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি দিল জোসেফ, তাড়াহুড়ো করে চলে গেল প্লেজার পার্কের দিকে। মোটরবোটের আলমারি খুলে মুসা বের করল ফ্লিপার, মাস্ক এবং গ্যাস ট্যাঙ্ক, দুজনের জন্যই। পাপালোর দরকার নেই, ওসব সাজ সরঞ্জাম ছাড়াই সাগরে ডুব দিতে সে অভ্যস্ত। কি ভেবে পানের তলায় ব্যবহারের উপযোগী দুটো টর্চও নিল। আবার এসে উঠল ওরা নৌকায়। বাঁধন খুলল পাপালো, আবার নৌকা ছাড়ল। উজ্জ্বল রোদে ঝিকমিক করছে পানি, ছোট ছোট ঢেউয়ের তালে তালে দুলছে নৌকা। চুপ করে বসে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল দুই গোয়েন্দার। গান ধরল পাপালো, কিন্তু ভাষাটা কোনোভাবে বোঝা গেল না। নিশ্চয়ই গ্রিক ভাষা হবে হয়তো, চোখ মেলে চাইল ওরা। চোখে পড়ল দ্য হ্যান্ড, হস্ত, যেখানে দুরাত আগে রহস্যজনকভাবে আটকা পড়ে গিয়েছিল ওরা। রাতে ভালো মতো দেখতে পারেনি, দিনের আলোয় এখন ওরা দ্বীপটা ভালো করে দেখল। শোয়া এক মাইল লম্বা, সদুয়েক চওড়া, রুক্ষ পাথুরে মানুষের বসবাসের অযোগ্য। ফোয়ারা এখন দেখা যাচ্ছে না, শুধু ঝড়ের সময়ই দেখা যায়। দ্বীপের মূল ভূমির 100 গজ দূরে নৌকা রাখল পাপালো। পাল নামিয়ে নোঙর ফেলল, ঢেউয়ে নাচছে নোঙরে বাঁধা নৌকা। সাজ সরঞ্জাম পরে নিল রবিন আর মুসা, পাপালোর ওসব দরকার নেই, নিজের ফেস মাস্কটা শুধু পরে নিয়েছে। আস্তে করে নৌকা থেকে পানিতে পড়ল পাপালো। আগে আগে সাঁতরে চলল, তাকে অনুসরণ করে চলল দুই গোয়েন্দা। মৃদু আওয়াজ তুলে হেঁটে চলল ওরা। দ্বীপে উঠল, একপাশে একটা ছোট খাড়ি, তলায় বালি, 20 ফুট গভীর, তলা মোটামুটি ভালোই দেখা যায়। খাড়িতে নেমে পড়ল তিন কিশোর, ডুব দিল। এখানে ওখানে পড়ে আছে ছোট বড় পাথর, পাথর ঘিরে জন্মেছে নানা রকম সামুদ্রিক আগাছা, হলদে বালিতে পড়ে আছে উজ্জ্বল রঙের তারা মাছ, আশেপাশে ঘুরছে ছোট রঙিন মাছের দল, আর আছে কাঁকড়া, অগণিত বিচিত্র ভঙ্গিতে পায়ে হেঁটে এগোচ্ছে, তাড়া করলেই শুরুত করে লুকিয়ে পড়ছে ছোট্ট ছোট্ট গর্তে। অনেক কিছুই দেখল তিন ডুবুরি, কিন্তু একটা মোহরও তাদের চোখে পড়ল না। ওঠার ইশারা করল মোসা, ভুষ করে ভেসে উঠল তিনজনে।
বেশি গভীর না, এখানে গ্যাস নষ্ট করে লাভ নেই, একটা কাজ করতেই তো পারি আমরা। সবকিছু রেখে পাপুর মতো শুধু মাস্ক পরে ডুব দেয় না, অসুবিধা কি? ও পারছে, আমরা পারবো না কেন?
রাজি হল রবিন, তীরে এসে উঠল দুজনেই, মাস্ক ছাড়া আর সব সরঞ্জাম খুলে রাখল পাথরের ওপর, আবার নেমে পড়ল খাড়িতে। পুরো খাড়ির কোথাও খোঁজা বাদ রাখল না ওরা, কিন্তু মোহরের চিহ্নও চোখে পড়ল না। ক্লান্ত হয়ে তীরে এসে উঠল তিনজনে বিশ্রাম নিতে। সে চেয়ে আছে উপসাগরের দিকে, কানে ঢুকল ইঞ্জিনের শব্দ। ফিরে চাইল রবিন, ধূসর একটা মোটরবোট, পুরনো, দ্রুত গতিতে ছুটে আসছে, গতি কমছে না মোটেই। লাফিয়ে উঠে দাঁড়ালো পাপালো, উঠে দাঁড়ালো মোসা আর রবিনও। তিনজনে হাতে নেড়ে নেড়ে চিৎকার করতে লাগল, বোট থামাতে বলল। আরো এগিয়ে এলো বোট। হুইল ধরে রাখা চালককে দেখা যাচ্ছে, মাথার বড় হ্যাটের কণা টেনে নামানো। চেনা গেল না লোকটাকে। ছেলেদের চিৎকার তার কানে গেল কিনা বোঝা গেল না, তবে হঠাৎ বদলে গেল ইঞ্জিনের শব্দ। গতি কমে গেল বোটের, ব্যাক গিয়ার দিয়েছে হয়তো। শা করে পাশে ঘুরে গেল বোটের নাক। গতি এখনো অনেক, কাত হয়ে যাবে যেন এক পাশে, উল্টেই যেন যাবে। সোজা হয়ে গেল আবার। তারপরে ঘটল একটা অঘটন। বোটের ঠিক সামনেই পাপালো নৌকা। শেষ মুহূর্তে নৌকা দেখতে পেল বোধ হয় চালক। সরে যাবার চেষ্টা করল কিনা বোঝা গেল না, প্রচণ্ড জোরে আঘাত হানল ইস্পাতের তৈরি ভারী বোটের নাক, নৌকার ঠিক মাঝামাঝি। ঢুকে গেল ভেতরে। এক মুহূর্ত এক হয়ে রইল দুটো জলযান। জোরে গর্জে উঠল মোটর বোটের ইঞ্জিন। ঝাটকা দিয়ে নৌকার ভেতর থেকে বের করে আনল নাক। মোটর ঘুরে সোজা ছুটে চলল সাগরের দিকে। বোবা হয়ে গিয়েছে যেন তিনটে ছেলে। হা করে চেয়ে আছে ভাঙা নৌকাটার দিকে।
বাড়ি ফেরার পথ বন্ধ, আটকে পড়লাম এই দ্বীপে দ্বিতীয়বার।
স্তব্ধ হয়ে গেল পাপালো। কিছু বলার নেই তার। মুঠো হয়ে গিয়েছে হাত, বোবা চোখে চেয়ে আছে সাগরের দিকে। তার সব আশা সব ভরসা যেন তলিয়ে গিয়েছে ওই ছোট্ট নৌকার সঙ্গে সঙ্গে। পুরো ফিচারটা আরেকবার খুঁটিয়ে পড়ল কিশোর। এতই মগ্ন রইল পড়াই, সময় কোন দিক দিয়ে বেরিয়ে গেল টেরি পেল। দুপুরে খাবার দেবে কিনা জিজ্ঞেস করতে এলো মিসেস ওয়েলটন। মোসা আর রবিনকে না দেখে ওরা কোথায় গিয়েছে জানতে চাইল। চোখ মিটমিট করে তাকালো কিশোর পাশা। তাই তো, লাঞ্চের সময় তো ওদের ফিরে আসার কথা। মোহরের খোঁজ করতে করতে কি খিদেই ভুলে গেল?
বাইরে গেছে, এসে যাবে যে কোনো মুহূর্তে। আমার খাবার দিন, ডাক্তারের কাছে যাবার সময় হয়ে গেছে।
নাক দিয়ে অনবরত পানি গড়াচ্ছে, রুচি নেই। এক গ্লাস দুধ দিয়ে কোনো মতে একটা স্যান্ডউইচ গিলে নিল কিশোর পাশা, তারপর বেরিয়ে পড়ল। বোর্ডিং হাউজের কয়েকটা বাড়ি পরেই ডাক্তারের চেম্বার। মিসেস ওয়েলটনকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে কিশোর। রাস্তায় লোকজন কম, কলোনি টাইপের এক একটা বাড়ি পেরিয়ে এলো কিশোর। রং চটে গিয়েছে, প্লাস্টার উঠে গিয়েছে জায়গায় জায়গায়। কয়েকটা খালি দোকান পেরোলো, দরজায় ঝুলছে ভাড়া দেওয়া হইবে নোটিশ। পরিষ্কার বোঝা যায় ফিশিং পোর্টের সময় খুব খারাপ যাচ্ছে। আশেপাশের বাড়িওয়ালার তুলনায় ডাক্তার রোজারের বাড়িটা একটু নতুন, লালিটের তৈরি, ছোটখাটো ছিমছাম। ওয়েটিং রুমে ঢুকল কিশোর। দুটো বাচ্চা নিয়ে বসে আছে এক মহিলা, খানিক দূরে বসে আছে দুজন বৃদ্ধ। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেয়ালের দিকে। কিশোরের দিকে তাকালো ডেস্কের ওপাশে বসা নার্স। ডাক্তারের চেম্বারের দরজা দেখিয়ে সোজা ঢুকে যেতে বলল। মাঝারি আকারের একটা কামরা, একপাশে ছোট খাটো ডেস্ক, পাশেই একটা বিছানা, ওতে শুয়ে পরীক্ষা করা হয় রোগীকে। দুপাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটা আলমারি, সাদা রং করা, ওষুধের শিশি বোতলে ঠাসা। ডেস্কের ওপাশে বসে আছেন ডাক্তার রোজার। ধূসর হয়ে এসেছে চুল।
হ্যালো মিস্টার কিশোর পাশা, তোমার জন্যই অপেক্ষা করছি, এসো বসো।
স্যান্ডউইচটা খেয়ে নিলেন ডাক্তার, তারপর কফি খেয়ে উঠে দাঁড়ালেন। বিছানায় গিয়ে শুতে ইঙ্গিত করল কিশোরকে। দ্রুত অভ্যস্ত হাতে কিশোরের নাক গলা কান পরীক্ষা করলেন ডাক্তার। গলায় স্টেথো লাগিয়ে হার্টবিট শুনলেন, টোকা দিয়ে পরীক্ষা করলেন বুক, তারপর ব্লাড প্রেশার দেখলেন।
ঠান্ডা লাগিয়েছে ভালো মতোই, এখানকার আবহাওয়া সহ্য হয়নি।
আলমারি খুলে একটা শিশি বের করলেন ডাক্তার, ছোট্ট একটা খামে কয়েকটা বড়ি ঢেলে নিলেন, খামটা কিশোরের দিকে বাড়িয়ে দিলেন।
ভাবনা নেই, চার ঘন্টা পরপর দুটো করে বড়ি খেয়ে দুদিনেই সেরে যাবে। তবে হ্যাঁ, নাড়াচাড়া বেশি করবে না, বিশ্রাম নেবে, সাগরের ধারে কাছে যাবে না।
ঠিক আছে। আচ্ছা স্যার, আমাকে কয়েক মিনিট সময় দিতে পারবেন? কিছু কথা।
লাঞ্চ টাইম, কিশোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ডাক্তার।
খেতে খেতে কথা বলতে পারবো, ওইটুকু সময় পাবে।
ঘুরে গিয়ে ডেস্কের ওপাশে চেয়ারে গিয়ে বসে পড়লেন।
হ্যাঁ, শুরু করো, কি জানতে চাও?
আমি মানে কিছু তথ্য দরকার। শুনলাম আপনি স্কেলিটন আইল্যান্ডের মালিক।
স্কেলিটন আইল্যান্ড? ওই হতচ্ছাড়া দ্বীপের কথা রাখো, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। মরার আর জায়গা পেল না হতভাগিটা, মরে নাকি ভূত হয়েছে।
তাহলে ভূত মানেন না আপনি? জেলেদের কথা বিশ্বাস করেন না?
আরে ধুত তোর, ভূত আছে নাকি? সব বেটা জেলেদের কুসংস্কার। শ্যালি মারা যাবার পর কোনো পাঁজি লোক ভূত সেজে গিয়ে নাগরদোলায় চড়েছিল হয়তো। মেয়েটার একটা রুমাল জোগাড় করে নিয়ে এসে ফেলে এসেছিল পার্কে। সব সাজানো ব্যাপার, জানি কার কাজ, কিন্তু প্রমাণ করতে পারবো না। দ্বীপে যাতে লোকজন না যায় সেজন্যই এই শয়তানি। দুর্ঘটনায় মারা গেল, এরপর দেখা গেল তার ভূত। কয়েক রাত কি কেউ যেতে চায় ওখানে? ধীরে ধীরে বন্ধ হয়ে গেল প্লেজার পার্ক, জাঁকিয়ে উঠল মেলভিলের আরেকটা পার্ক। প্লেজার পার্কের সব কাস্টমার চলে গেল ওখানে। ব্যাটারা কি মনে করেছে, আমি কি কিছু বুঝি না? নাও নাও, তুমি খাও।
না, আপনি খান, আমি খেয়ে এসেছি।
পার্কটা চালাতো আমার বাবা, আমি তখন ছাত্র। বাবার মৃত্যুর পর দ্বীপের মালিক হলাম আমি, কিন্তু ওই পর্যন্তই, ওখান থেকে একটা কানা করিও এলো না। অনেক বছর পর সিনেমা কোম্পানি এসে ভাড়া নিল দ্বীপটা, কিছু পয়সা পাবো এবার। আচ্ছা, সত্যি শুটিং এর জন্য এসেছে তো দলটা? গুজব শুনছি ওয়ান ইয়ারের ম্যাপ নিয়ে নাকি।
ভুল শুনেছেন, দলটা ছবি শুটিং করতে এসেছে।
সত্যি হলেই ভালো, দ্বীপটা আমার, তাতে গুপ্তধন থাকলে ওগুলো আমারই হওয়া উচিত, তাই না? তাই জিজ্ঞেস করলাম আর কি।
আমার মনে হয় নেই, কোন জায়গা তো আর খোঁজা বাদ রাখেনি লোকে, থাকলে পেয়েই যেত।
তাও ঠিক।
আচ্ছা ডক্টর, সিনেমা কোম্পানির জিনিসপত্র চুরি যাচ্ছে, নিশ্চয়ই শুনেছেন? কারা কেন চুরি করছে কিছু অনুমান করতে পারেন?
অবশিষ্ট স্যান্ডউইচটুকু মুখে পুরলেন ডাক্তার, চিবিয়ে গিলে ফেললেন, কফির কাপ টেনে নিলেন, তারপর বললেন,
অনুমান তো কত কিছুই করা যায়। এই যেমন কেউ একজন চায় না দ্বীপে শুটিং করুক সিনেমা কোম্পানি, মেলভিলের সেই পার্কের মালিকও হতে পারে। দ্বীপটাতে লোক যাতায়াত শুরু করলে হয়তো আবার চালু হতে পারে প্লেজার পার্ক, সেজন্যই তাড়াতে চাইছে সিনেমা কোম্পানিকে। অন্য কারণেও হতে পারে চুরি, এখানকার লোক বড় গরিব, ঝিনুকে রোগ দেখা দেবার পর থেকে অনেকেরই রুটি জোটে না, ওদের কেউ হয়তো পেটের দায়ে জিনিসপত্র চুরি করেছে।
ঠিক যেন মিলছে না।
রহস্যের সমাধান চাইছো না, গোয়েন্দাগিরি?
পকেট থেকে একটা কার্ড বের করল কিশোর পাশা, ডাক্তারের দিকে বাড়িয়ে ধরল। কার্ডটা নিয়ে পড়লেন ডাক্তার, একটু জোরে হাসলেন, আবার ফিরিয়ে দিতে দিতে বললেন,
তাহলে সত্যিই তোমরা গোয়েন্দা? বেশ 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 বেশ, আত্মবিশ্বাস থাকা ভালো। তোমাদেরকেই তাহলে দ্য হ্যান্ডে ফেলে রেখে এসেছিল হ্যান্ড গিল্ডার, কেন বলো তো?
হয়তো ভয় দেখাতে, কেউ একজন হয়তো চায় আমরা আবার হলিউডে ফিরে যাই, এখানে থাকলে খোঁজ খবর করলে তার অসুবিধা হবে।
ভ্রু কুচকে কিশোরের দিকে চেয়ে আছে ডাক্তার।
তোমার কথায় যুক্তি আছে, ফেলে দেয়া যায় না।
স্যার আরেকটা কথা, ঠিক কবে থেকে আবার দেখা দিতে শুরু করেছে নাগরদোলার ভূত বলতে পারবেন?
নিজের চিবুকে আলতো টোকা দিলেন।
ও, কবে থেকে? তা দুই, হ্যাঁ দুবছর তো হবেই, হঠাৎ দেখা দিতে শুরু করলো ভূতটা, বেশ ঘন ঘন। কেন, এ কথা জানতে চাইছো কেন?
শিওর না হয়ে বলা উচিত না স্যার। আচ্ছা উঠি, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম।
না না, ও কিছু না, ভূত রহস্যের সমাধান করতে পারলে জানিও আমাকে। আর হ্যাঁ, আবার মনে করিয়ে দিচ্ছি, দ্বীপে গুপ্তধন থাকলে তার মালিক কিন্তু আমি। হ্যাঁ,
ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো কিশোর চিন্তিত। বেশ কয়েকটা রহস্য একসঙ্গে এসে জড়ো হয়েছে, কিছুতেই জট ছাড়ানো যাচ্ছে না, এ নিয়ে আরো অনেক বেশি ভাবতে হবে। পথে এসে নামল কিশোর পাশা। পাশ কাটিয়ে চলে গেল একটা গাড়ি। ঘ্যাচ করে ব্রেক কষার আওয়াজ হল, পিছিয়ে এলো গাড়িটা। কিশোরের পাশে এসে দাঁড়িয়ে পড়ল, জানালা দিয়ে মুখ বের করে ডাকলেন পুলিশ চিফ হেভারসন।
এই যে খোকা, কোথায় গিয়েছিলে?
ডাক্তারের কাছে।
কেন?
সর্দি।
ও হ্যাঁ, শুনেছো, হানকে ধরতে পারেনি, ব্যাটা পালিয়েছে।
পালিয়েছে?
একটা মালবাহী জাহাজে কাজ নিয়েছে, আজ সকালে ছেড়ে গেছে জাহাজটা, কয়েক মাসের মধ্যে ফিরবে না। ওর এক বন্ধুকে ধরেছিলাম, ওই ব্যাটা বলল গোয়েন্দা জেনে তোমাদেরকে নিয়ে একটু মজা করছে হান্ট। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না।
আমারও না।
কিন্তু কি আর করা, ব্যাটাকে তো ধরতেই পারলাম না। ঠিক আছে, চলি, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখব, নতুন কিছু জানতে পারলে জানাবো।
গাড়ি চালিয়ে চলে গেলেন হেভারসন। আবার বোর্ডিং হাউজের দিকে হাঁটতে লাগল কিশোর, চিমটি কাটছে নিচের ঠোঁটে। একটা লোকের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ল কিশোর, পাশের এক গলি থেকে আচমকা বেরিয়ে এসে পথ রোধ করেছে তার। হালকা পাতলা কুচ্ছিত হাসিতে বিকৃত হয়ে আছে মুখ।
এই ছেলে, দাঁড়াও, তোমাকে কিছু উপদেশ দেব।
নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন কি বলবেন।
চেহারা কিশোর বোকা শোকা করে রেখেছে, ইচ্ছে করলেই চেহারাটাকে এমন হাবাগোবা করে তুলতে পারে সে, এতে কাজ দেয় অনেক সময়, দেখেছে।
আমার উপদেশ, হাড়গোড় আস্ত রাখতে চাইলে হলিউডে ফিরে যাও, সঙ্গে নিয়ে যাও তোমার ওই সিনেমা কোম্পানিকে। ফিশিং পোর্টে তোমাদেরকে কেউ চায় না।
দুদিকের কান পর্যন্ত বিস্তৃত হল লোকটার কুৎসিত হাসি। তার হাতের দিকে চোখ পড়ল কিশোরের, বা হাতের উল্টো পিঠে উল্কিতে আঁকা ছবি, স্পষ্ট নয়, তবে বুঝতে অসুবিধে হয় না, ছবিটা জলকুমারীর। ভয়ের ঠান্ডা একটা শিহরণ উঠে গেল কিশোরের মেরুদণ্ড বেয়ে।
ঠিক আছে স্যার, বলবো ওদেরকে, কিন্তু কে যেতে বলেছে, কার নাম বলবো?
বেশি চালাকির চেষ্টা করো না ছেলে, ভালো চাইলে আজই ঘরের ছেলে ঘরে ফিরে যাও।
হঠাৎ ঘুরে দাঁড়ালো, গটগট করে হেঁটে আবার ঢুকে পড়ল গলিতে। লোকটা চলে যাবার পর কয়েক মুহূর্ত তার গমন পথের দিকে চেয়ে রইল কিশোর পাশা, চেপে রাখা শ্বাসটা ফেলল শব্দ করে, তারপর আবার হাঁটতে শুরু করল বোর্ডিং হাউজের দিকে। একটা ব্যাপার এখন নিশ্চিত কিশোর, দ্বীপে সিনেমা কোম্পানির থাকাটা বরদাস্ত করতে পারছে না কেউ একজন।
You are listening স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।